الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বিভিন্ন ফিতনা অশান্তি ও নৈরাজ্যের আলোচনা অব্যাহত আছে। এ সম্পর্কে হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার পুস্তিকা সিররুল খিলাফায় বলেন, ইবনে খালদুন লিখেছেন, আরবের সাধারণ এবং বিশেষ মানুষ মুরতাদ হয়ে যায়, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ মুরতাদ হয়ে যায়। বনু তায় এবং বনু আসাদ তোলাইহার হাতে সমবেত হয়, বনু গাজফান মুরতাদ হয়ে যায়, বনু হাওয়াজান দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়, তারা যাকাত দেয়া থেকে বিরত থাকে, একই সাথে বনু সালাইমের সর্দাররা মুরতাদ হয়ে যায়। অন্য অন্য স্থানেও মানুষের অবস্থা একই ছিল। ইবনে আসির তার ইতিহাসে লিখেছেন, আরব মুরতাদ হয়ে যায় সকল গোত্রের সাধারণ এবং বিশেষ শ্রেণী, বিশেষ শ্রেণীর কপটতা এবং মুনাফিকত প্রকাশ পায়। খ্রিস্টান ইহুদিরা মাথা চারা দিতে থাকে, মুসলমানরা তাদের নবীর ইন্তেকালের কারণে আর নিজেদের সংখ্যা স্বল্পতা, শত্রুর সংখ্যাগরিষ্ঠতার কারণে ছাগলের অবস্থা যেমন হয় তেমনই হয়ে যায়, গবাদি পশুর অবস্থার মতো তাদের অবস্থা হয়ে যায়। অর্থাৎ ভয়ে তারা এক জায়গায় সমবেত হয় বা আশ্রয় সন্ধান করে। তখন জনসাধারণ হযরত আবু বকরকে বলে যে এরা শুধু ওসামার বাহিনীকেই মুসলমান বাহিনী হিসেবে মনে করে। আপনি যেভাবে দেখছেন যে আরবরা আপনার প্রতি বিদ্রোহ করে বসেছে, তাই এখন মুসলমানদের সেই জামাতকে বিচ্ছিন্ন করা বা পৃথক করে এক জায়গায় পাঠিয়ে দেওয়া ঠিক হবে না। হযরত আবু বকর তখন বলেন, সেই সত্তার কসম যার পবিত্র হাতে আমার প্রাণ, যদি আমার এই দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে হিংস্র প্রাণী আমাকে ছোঁ মেরে নিয়ে যাবে, তবু মোহাম্মদ রসুল্লাহর নির্দেশ অনুসারে ওসামা বাহিনীকে আমি প্রেরণ করবই। রসুল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন আমি সেটি রহিত করতে পারি না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আবদুল্লাহ বিন মাসউদের বরাতে বলেন যে আবদুল্লাহ বিন মাসউদ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তিরোধানের পর আমরা এমন এক জায়গায় গিয়ে উপনীত হয়েছি যে আল্লাহ তাআলা যদি আবু বকরের মাধ্যমে আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে ছিলাম। তিনি আমাদেরকে এ বিষয়ে সহমত করেন যে আমরা বিনতে মখাজ বা এক বছর বয়স্ক উষ্ট্রী আর বিনতে লগুন অর্থাৎ দুই বছর বয়স্ক উষ্ট্রীর জাকাত সংগ্রহের জন্য যেন যুদ্ধ করি, আর আমরা আরবের জনপদগুলোকে যেন গ্রাস করি আর খোদার ইবাদত করা অব্যাহত রাখি যতক্ষণ না মৃত্যু এসে যায়। এই বিতর্ক সংক্রান্ত কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বা এই প্রশ্ন উত্থাপিত হতে পারে, তাহলে কি ইসলামে মুরতাদ হওয়ার বা ধর্মত্যাগের শাস্তি কি হত্যা করা? এ সম্পর্কে আমি স্পষ্ট করতে চাই যে মহানবীর ইন্তেকালের পর প্রায় পুরো আরব যখন মুরতাদ হয়ে যায়, ধর্ম ছেড়ে দেয়, কিছু মানুষ যখন সম্পূর্ণভাবে প্রায় ধর্মের সাথে সম্পর্ক ছিন্ন করে আর কিছু লোক যাকাত দিতে অস্বীকার করে, হযরত আবু বকর তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করেন। ইতিহাস ও জীবনী গ্রন্থে এমন সব লোকের জন্য মুরতাদ শব্দ ব্যবহার হয়েছে। এ কারণে পরবর্তী প্রজন্মের জীবনীকার এবং আলেমরা ভুল করেছে, হয়তো তারা ভ্রান্ত শিক্ষা প্রসারের কারণ হয়েছে। এই শিক্ষা যে মুরতাদের শাস্তি হল মৃত্যুদণ্ড, আর তাদের মধ্যে এই কারণে আবু বকর সব মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছেন, এমন সব লোককে নাকি তিনি হত্যা করিয়েছেন যদি তারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে থাকে। এইভাবে এসব ঐতিহাসিক এবং জীবনীকাররা হযরত আবু বকরকে খতমে নবুয়তের বিশ্বাসের রক্ষণাবেক্ষণকারী এবং এর হিরো হিসাবে উপস্থাপন করেছে। কিন্তু সত্য কথা হলো, খেলাফতের আশেদার এই যুগে খতমে নবুয়ত এবং খতমে নবুয়ত সংক্রান্ত বিশ্বাসের এমন চিন্তাধারা বা এমন দৃষ্টিভঙ্গি ছিলই না। আর তাদের বিরুদ্ধে এই কারণে তরবারি উঠানো হয়নি যে খতমে নবুয়ত কোনো প্রকার হুমকির মুখে ছিল বা মুরতাদের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড ছিল তাই তাদেরকে হত্যা করার প্রয়োজন ছিল। এর বিস্তারিত বিবরণ পরে আসবে। তাদের বিরুদ্ধে কেন যুদ্ধের ঘোষণা দেওয়া হয় সেই সংক্রান্ত বিবরণ পরে তুলে ধরা হবে। কিন্তু তার পূর্বে কথাটা স্পষ্ট করা আবশ্যক যে কোরআন শরীফ বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে কি উল্লেখ করেছেন, নাকি অন্য কোনো শাস্তি বা অন্য কোনো কারণ আছে? ইসলামী পরিভাষায় মুরতাদ সে ব্যক্তিকে বলা হয় যে ইসলাম ধর্ম পরিত্যাগ করে, ইসলাম গ্রহণের পর ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। কোরআন শরীফের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে যারা মুরতাদ হয়েছে বা ইসলাম ছেড়ে দিয়েছে তাদের কথা উল্লেখ অবশ্যই করেছেন, কিন্তু তাদের জাগতিক কোনো শাস্তি হিসাবে হত্যা বা অন্য কোনো শাস্তির কথা উল্লেখ করেননি। নমুনাস্বরূপ বা উদাহরণস্বরূপ কয়েকটি আয়াত উপস্থাপন করা হয়ে থাকে। প্রথম আয়াত হল ওয়ামাই ইয়ারতাদেদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন অর্থাৎ তোমাদের মধ্য থেকে যেই নিজের ধর্ম পরিত্যাগ করে আর কাফের হিসেবে মারা যায় তো এরাই তারা যাদের কর্ম ইহজগতেও বৃথা যাবে আর পরকালেও, আর এরাই আগুনের অধিবাসী হবে, তাতে তারা দীর্ঘকাল থাকবে। এই আয়াতে বলা হয়েছে তোমাদের মাঝে যে মুরতাদ হয়ে যায় বা ধর্ম ছেড়ে দেয় আর এই অবস্থাতে মারা যায়। থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুরতাদের শাস্তি হত্যা বা কতল ছিল না। যদি এটি হয়ে থাকে তাহলে এটি বলা হতো না যে এমন মুরতাদ অবশেষে কাফের হিসেবে মারা যাবে। পুনরায় আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা وَعِزَّةً عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ হে যারা ঈমান এনেছো, তোমাদের যে নিজের ধর্ম ছেড়ে দেয় আল্লাহ অবশ্যই তার বিনিময়ে এমন এক জাতি নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। তিনি মোমেনদের প্রতি অত্যন্ত সদয়, কাফেরদের প্রতি তারা হবে মোমেনদের প্রতি অত্যন্ত সদয়, কাফেরদের প্রতি কঠোর। আল্লাহর পথে জিহাদ করবে আর কোনো সমালোচনাকারীর সমালোচনাকে ভয় করবে না। এটি আল্লাহর কৃপা, সে যাকে চান তিনি কৃপাসিক্ত করেন। আল্লাহ অনেক বড় দাতা এবং চিরস্থায়ী জ্ঞান রাখেন। এখানেও মুরতাদদের কথা উল্লেখ করতে গিয়ে মোমেনদের এই শুভ সংবাদ অবশ্যই দেয়া হয়েছে যে এমন লোকদের বিনিময়ে আল্লাহ তাআলা অনেক জাতি দান করবেন মুসলমান হিসেবে। কিন্তু কোথাও কথা বলেননি যে যারা মুরতাদ তাদেরকে হত্যা করো বা অমুক অমুক শাস্তি দাও। আরো একটি আয়াত আছে যা সকল প্রকার সন্দেহ এবং প্রশ্নের অবসান ঘটায়। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাযদাদু কুফরা لم يكن الله ليغفر لهم ولا ليهدهم سبيلا নিশ্চয় যারা ইমান এনেছে এবং অস্বীকার করেছে পুনরায় ইমান এনেছে এবং অস্বীকার করেছে এরপর অস্বীকারে সীমা ছাড়িয়ে যেতে থাকে আল্লাহ আল্লাহ এমন নন যে তাদের ক্ষমা করবেন এবং তাদের সঠিক পথ প্রদর্শন করবেন তাই স্পষ্টভাবে আল্লাহ তাআলা এ কথাকে প্রত্যাখ্যান করছেন যে মুরতাদের শাস্তি হত্যা হতে পারে আমাদের সাহিত্যে এই ব্যাখ্যাই তুলে ধরা হয়েছে বিভিন্ন মুফাসসিরও এর ব্যাখ্যা করেছেন খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ তার তরজমাতুল কোরআনে এক ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যে ইয়াতে বিশ্বাসকে রদ করে বা প্রত্যাখ্যান করে বা খণ্ডন করে যে মুরতাদের শাস্তি হত্যা তিনি লিখেছেন যে যদি কেউ মুরতাদ হয়ে যায় এরপর ইমান আনে আবার মুরতাদ হয় পুনরায় ইমান আনে তার বিষয়ে সিদ্ধান্ত করা আল্লাহর হাতে সে যদি অবিশ্বাসের অবস্থায় মারা যায় অবশ্যই জাহান্নামে হবে মুরতাদের শাস্তি যদি মৃত্যুদণ্ড হতো তাহলে তার বারবার ইমান আনা এবং অস্বীকার করার প্রশ্নই উঠে না প্রশ্নই উঠত না বা সুযোগই ছিল না আরও কিছু আয়াত আছে এই সংক্রান্ত যা নীতিগতভাবে মুরতাদকে হত্যা করার দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে যেমন আল্লাহ তাআলা বলছেন যে কুলিল হাক্কু মির রাব্বিকুম ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا تم تدر کے بولے داو جے সত্যতাই যা তোমাদের প্রভুর পক্ষ থেকে এসে থাকে অতএব যার ইচ্ছা ইমান আনতে আনুক যার ইচ্ছা হয় অস্বীকার করুক আমার সীমালঙ্ঘনকারীদের জন্য এমন অগ্নি প্রস্তুত করে রেখেছে যার দেয়াল তাদেরকে পরিবেষ্টন করবে তারা যদি পানি চায় এমন পানি তাদেরকে দেওয়া হবে যা গলিত তামার ন্যায় হবে যা তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে অত্যন্ত ঘৃণ্য পানীয় এবং অত্যন্ত অপছন্দনীয় বিশ্রামস্থলেটি ধর্মে কোনো প্রকার জোর জবরদস্তি বা শক্তি প্রয়োগের সুযোগ নেই এটি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে লা ইকরাহ ফিদ্দিন কদ তাবায়ানার রুশদ মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফাসামালাহা ওয়াল্লাহু সামিউন আলীম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই হেদায়েত আর ভ্রষ্টতার পার্থক্য স্পষ্ট অতএব যে শয়তানকে অস্বীকার করে আল্লাহতে ইমান আনে সে এমন এক সুদৃঢ় হাতলকে হাতে নিয়েছে যা ভাঙতে পারে না আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী কোরআনের কিছু আয়াত আমি নমুনাসের উপস্থাপন করেছি যাতে ধর্মের নামে কোনো প্রকার কঠোরতা বল প্রয়োগ এবং শাস্তিকে অস্বীকার করেছে আর মুরতাদের কথা উল্লেখ করে কোনো প্রকার শাস্তির কথা উল্লেখ না করা এটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে মুরতাদের জন্য কোনো দৈহিক ও জাগতিক শাস্তির কথা কোরআন উল্লেখ করে না এই কোরআনের শিক্ষা এবং দৃষ্টিভঙ্গির সত্যায়ন এভাবে হয় যে কোরআনে বিভিন্ন স্থানে মোনাফেকদের কথা উল্লেখ রয়েছে মোনাফেকদের বিভিন্ন রোগ ব্যাধির কথা এত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কাফেরদের রোগ ব্যাধির কথা তত জোরালোভাবে উল্লেখ করা হয়নি তাদেরকে ফাসেক বলা হয়েছে কাফের বলা হয়েছে তাদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে তারা ইসলাম গ্রহণের পর অস্বীকার করেছে কিন্তু এমন মোনাফেকের জন্য কোনো শাস্তি কথা উল্লেখ করা হয়নি আর ইসলামের ইতিহাসে কথার সাক্ষী যে কোন মুনাফিককে তাদের কপটতার কারণে মুনাফিকের কারণে শাস্তি দেওয়া হয়নি মুনাফিকের কথা উল্লেখ করে কোরআন বলে কুল আনফিকু তাওয়ান আও কারহান লা ইয়াতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন ওমা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون তুমি বলো তোমরা সানন্দে খরচ করো বা ঘৃণার সাথে খরচ করো তা আদৌ তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, দেশে তোমরা এক অপকর্মশীল জাতি। তাদের কর্ম গৃহীত থেকে থাকা তাদের এছাড়া তাদের আর কোনো কিছু বঞ্চিত করেনি যে তারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে বসেছে। এছাড়া তারা নামাজের জন্য আসত চরম আলস্যের অবস্থায়, আর তারা খরচ করত চরম ঘৃণার সাথে। এই আয়াতে মুনাফিকদেরকে ফাসেক এবং অবাধ্য আখ্যা দেওয়া হয়েছে, আর আল্লাহ এবং রসুলের অস্বীকারকারী আখ্যা দেওয়া হয়েছে। এদের কুফর বা অবিশ্বাসের ভয়াবহতার কথা এই আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন যে ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু ওয়া লাকাদ কালু কালিমাতাল কুফর ওয়া কাফারু বাদা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ওয়া মা নাকামু إِلَّا أَنْ أَغْنَاهُمُ اللَّهُ وَرَسُولُهُ مِنْ فَضْلِهِ فَإِنْ يَتُوبُوا يَكُ خَيْرًا لَهُمْ وَإِنْ يَتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللَّهُ عَذَابًا أَلِيمًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ فِي الْأَرْضِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ تَرَى خُدَارْ قَسَمْ خَائِ جَي تَرَى কিছুই বলেনি, অথচ তারা কুফরি বাক্য বকেছে। ইসলাম যখন তারা ইসলাম আনার পর কাফের হয়ে গিয়েছে, তারা এমন দুর্বিশন্দে রাখত যা তারা হস্তগত করতে পারেনি। তারা মোমেনদের ঘৃণা করতে শুধু এই কারণে যে আল্লাহ এবং তার রসুল তাদেরকে নিজ কৃপায় সম্পদশালী করেছেন। অর্থাৎ এরা যদি তওবা করে তাহলে তাদের জন্য মঙ্গলজনক হবে, তবে তারা যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাআলা ইহ এবং পরকালে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, আর সারা ভূমিতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না আর কোনো বন্ধুও হবে না। 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছো, লা তাআতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো অজুহাত দেখাবে না। লা তাআতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোনো অজুহাত দেখাবে না, নিশ্চয় তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছো। মুনাফিক সম্পর্কে একটি পুরো সূরা সূরাতুল মুনাফিকুন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ ফাসাদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তারা নিজেদের কসমকে ঢাল বানিয়ে রেখেছে। অতএব তারা খোদার পথে বাধা সৃষ্টি করে, তারা যা করে তা খুবই মন্দ। এটি এই জন্য যে তারা ঈমান আনার পর অস্বীকার করেছে, যার ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। অতএব তারা বুঝতে পারছে না, এখানে তাদের ঈমান আনা এরপর অস্বীকার করার কথা বলা হয়েছে, কিন্তু কোনো প্রকার শাস্তি নির্ধারণ করা হয়নি আর শাস্তি দেওয়া হয়নি। এমন অনেক আয়াত আছে কোরআন শরীফে যাতে এমন লোকদের কথা উল্লেখিত আছে, অর্থাৎ ঈমান আনার পর প্রকাশ্যে বা কার্যত কুফর অবলম্বন করেছে, তাদেরকে ফাসেক মুরতাদ ঠিকই বলা হয়েছে, কিন্তু তাদের জন্য কোনো শাস্তি বা হত্যার কথা উল্লেখ করা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরতাদ বা ধর্মত্যাগীদের সম্পর্কে নিজে কি বলেছেন কোরআনের পর, এখন এ সম্পর্কে আমরা একটু দৃষ্টিপাত করি। যে পবিত্র সত্তার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি ছিলেন কানা খলকহুল কোরআনের সত্যায়ন স্থল পরিপূরণ স্থল, যিনি নিজ কর্মের মাধ্যমে কোরআনি শিক্ষাকে বাস্তবায়ন করেছেন, ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি মুরতাদ সম্পর্কে কি বলেছেন। বুখারি শরীফে নিম্নলিখিত ঘটনা এ বিষয়ের সিদ্ধান্ত দিয়ে থাকে যে শুধু ধর্ম ছেড়ে দেওয়ার কারণে মুরতাদের জন্য কোনো শরীয়তের শাস্তি নির্ধারিত হয়নি। হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, এক মরুবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসে, ইসলাম গ্রহণ করেছে, তার হাতে বয়াত করেছে। পরের দিন আর সেই মরুবাসীর বেদুইনের জ্বর হয় মদিনায়, সে মহানবীর কাছে এসে বলে যে আমার বয়াত আমাকে ফেরত দিন। দ্বিতীয়বার আবার আসে যে আমার বয়াত আমাকে ফেরত দিন। তিনবার মহানবী সাল্লাম তাকে কোনো উত্তর দেননি। এরপর সেই মরুবাসী মদিনা ছেড়ে চলে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা একটা ভাটার মতো যা ময়লা বের করে দেয় এবং প্রকৃত পবিত্র জিনিসকে খাঁটি করে তোলে। মৌলানা শের আলী সাহেব তার পুস্তিকা মুরতাদের শাস্তি এবং ইসলাম নামে এই পুস্তিকায় লেখেন। এই পুস্তিকাটি দ্বিতীয় খলিফার তত্ত্বাবধানে লেখা হয়েছে। তাতে এই হাদিস উল্লেখ করে বলেন যে সেই ব্যক্তির মহানবীর কাছে বারংবার আশাও প্রকাশ করে যে মুরতাদের জন্য হত্যার শাস্তি নির্ধারিত ছিল না, নতুবা সে কখনো মহানবীর কাছে আসতো না। মহানবীকে না জানিয়েই সে গোপনে বেরিয়ে যেত আর কারোর সামনে প্রকাশ করতো না যে সে মুরতাদ হতে চায় বা মুরতাদ হতে চাইতো। তিনি লিখছেন যে আমাদেরকে বলা হয় মুরতাদের শাস্তি হলো হত্যা, যা ইরতেদাদবাদ ধর্ম ত্যাগ থেকে বারণ করার জন্য রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো মানুষকে মুরতাদ হওয়া থেকে বিরত রাখা। এ কথা যদি সত্য হয় রাসূলুল্লাহ কেন তাকে সাবধান করেননি যে বারবার তার কাছে আসছিল, কেন এটি বলেননি? স্মরণ রেখো, ইসলামে ধর্মত্যাগের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যদি ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে হত্যা করা হবে। সে বারবার ধর্মত্যাগের ঘোষণা দিচ্ছিল আর আশঙ্কা ছিল যে সে মুরতাদ হয়ে চলে যাবে। এমন পরিস্থিতিতে কেন পাহারা নিযুক্ত করা হয়নি তার বিরুদ্ধে? সে যদি মুরতাদ হয়ে যাওয়ার ইচ্ছা করে তাহলে তাকে ধরে শরীয়তের শাস্তি তার উপর প্রয়োগ করা হয়। কেন সাহাবিরা তাকে বলেননি যে মিয়া যদি জীবন চাও তাহলে মুরতাদ হওয়ার নামও উল্লেখ করবে না? এই শহরে রীতি হলো যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে মুরতাদ হয় তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়। অতএব এই মরুবাসীর বারবার মুরতাদ ধর্মত্যাগের ঘোষণা দেয়া, বারবার মহানবীর কাছে যাওয়া আর মহানবীর তাকে মুরতাদের শাস্তির কথা না বলা আর সাহাবীদের তাদেরকে বা সে ব্যক্তি কোনো শাস্তি না দেয়া আর কোনো বাধা বিপত্তি ছাড়া এই ব্যক্তির মদিনা থেকে বেরিয়ে যাওয়া, এসব বিষয়ে এ কথার স্পষ্ট সাক্ষী যে ইসলামে মুরতাদের জন্য কোনো শাস্তি নির্ধারিত ছিল না। এরপর তার বেরিয়ে যাওয়ার পর মহানবীর এক ধরনের আনন্দ প্রকাশ করা আর এই কথা বলে যে মদিনা একটি ভাটার ন্যায় যা ময়লা এবং আবর্জনাকে পবিত্র লোকদের থেকে পৃথক করে দেয়। তো এটি থেকে বোঝা যায় যে তিনি নীতির বিরোধী ছিলেন যে কাউকে বাহুবলে ইসলামে রাখতে হবে বা বাহুবলে বা জোর করে মানুষকে ধর্মত্যাগ থেকে বিরত রাখা উচিত। বরং এক অপবিত্র ব্যক্তি মুসলমান জামাত ছেড়ে দিলে তিনি অসন্তুষ্ট হতেন না, তিনি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ইসলামভুক্ত রাখার চেষ্টা করতেন না। বরং এমন ব্যক্তির চলে যাওয়া অর্থাৎ তার দৃষ্টিতে অপবিত্র ব্যক্তির চলে যাওয়া বিশ্বের পবিত্র হওয়ার নামান্তর ছিল তার নীতি। যদি এটি হতো যে ব্যক্তি একবার ইসলাম গ্রহণ করে তাকে ইসলামে রাখার সকল চেষ্টা করা উচিত, এরপরও যদি সে বিরত না হয় তাকে যেন হত্যা করা হয়, যেন তার দৃষ্টান্ত অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে। সেই মরুবাসীর এমন ক্ষেত্রে যাওয়ার কারণে তার রাগান্বিত হওয়া উচিত ছিল, বলা উচিত ছিল তোমরা কেন তাকে যেতে দিলে, তাকে ধরে কেন হত্যার হুমকি দাওনি, এবং সাহাবিদের এই নির্দেশ দেওয়া উচিত ছিল যে ছুটে যাও, যেখানে পাও সেই খবিসকে ধরে নিয়ে আসো যেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। কিন্তু তিনি এমনটি করেননি, বরং তিনি পরিষ্কার ভাষায় বলেন যে ভালো হয়েছে, চলে গেছে, সে মুসলমানদের মাঝে থাকার যোগ্য ছিল না, আল্লাহ তাআলা নিজেই নিজ হাতে আমাদের থেকে তাকে পৃথক করে দিয়েছেন। এই মরুবাসী দৃষ্টান্তটি এই কথার স্পষ্ট প্রমাণ যে মুরতাদের জন্য শরীয়তে ইসলামে কোনো শাস্তি নির্ধারিত নেই আর মুসলমানদের মাঝে এই রীতি আদৌ ছিল না যে সব মুরতাদকে তার শুধু ধর্ম ছেড়ে দেওয়ার কারণে তারা হত্যা করে থাকবেন। মুরতাদের জন্য কোনো শাস্তি নির্ধারিত ছিল না, এ বিষয়ের দ্বিতীয় প্রমাণ হলো সেই সব শর্ত, যেই শর্ত সাপেক্ষে হুদাইবিয়া নামক স্থানে মক্কার মুশরিকদের সাথে তিনি শান্তি চুক্তি করেছেন। সুলহ হুদাইবিয়ার শর্তগুলো হলো বোরা বিন আজেবের পক্ষ থেকে বর্ণিত, মহানবী যখন হুদাইবিয়ার দিন মুশরিকদের সাথে তিনটি শর্তে চুক্তি করেন। প্রথম শর্ত হলো মুশরিকদের কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে মহানবীর কাছে আসে তাহলে তিনি তাকে মুশরিকদের কাছে ফেরত পাঠাবেন। দ্বিতীয় শর্ত ছিল মুসলমানদের কোনো ব্যক্তি যদি ধর্ম ছেড়ে মুশরিকদের কাছে চলে যায় মুশরিকরা তাকে তার কাছে ফেরত পাঠাবে না। এই শান্তি সন্ধির দ্বিতীয় শর্ত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মুরতাদের জন্য শরীয়তের কোনো শাস্তি নির্ধারিত ছিল না, কারণ মুরতাদ হওয়ার জন্য যদি শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে শরীয়তের শাস্তির বিষয়ে কখনো মুশরিকদের কথা তিনি গ্রহণ করতেন না। এছাড়াও এমন অনেক ঘটনা আছে যা থেকে স্পষ্ট হয়ে যায় মহানবী ইসলামের পবিত্র যুগে কিছু লোক ইসলাম পরিত্যাগ করেছিল, কিন্তু শুধু ধর্ম ছেড়ে দেওয়ার কারণে তাদের কোনো বিরোধিতা করা হয়নি, যতক্ষণ না তারা যুদ্ধ এবং বিদ্রোহের মতো ঘৃণ্য কাজ না করেছে। হযরত মুসলিহ মাউদ কোরআনের আরেকটি আয়াত থেকে ওই বিষয়টা স্পষ্ট করেছেন, তা হলো ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন। তিনি বলেন এতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে তরবারির পরিবর্তে তাবলিগ ব্যবহার করাই একটি পুরনো বা প্রাচীন রীতি। ইব্রাহিম আলাইহিস সালামের রীতি অবলম্বন করেছেন, তার যুগের লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল যে আমাদের রসুলের কাজ হলো কথা পৌঁছে দেয়া, তরবারির মাধ্যমে মানানো নয়। আর এটাই পুরো কোরআনের সার কথা, কথা যুক্তির মাধ্যমে মানানো ধর্মীয় লোকদের কাজ নয়, বাহুবলে মানানো ধর্মের অনুসারীদের কাজ নয়। কিন্তু পরিতাপের বিষয় হলো আজ পর্যন্ত পৃথিবী কথাটি বোঝেনি, আর মুসলমানদের মাঝেও মুরতাদকে হত্যা করাকে বৈধ মনে করা হয়, অথচ তার বিশ্বাস ভ্রান্ত হোক বা সত্য, বা সত্য বিশ্বাসের অনুসারী হোক কেউ বা ভ্রান্ত বিশ্বাস অনুসরণ করুক, তার বিশ্বাসকে সেভাবেই সত্য মনে করা হয় যেভাবে এক মুসলমান নিজের ধর্মকে সত্য মনে করে। খ্রিস্ট ধর্ম মিথ্যা, কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান খ্রিস্ট ধর্ম কি মনে করে? সে অবশ্যই এটিকে সত্য মনে করে, হিন্দু ধর্ম মিথ্যা। প্রশ্ন হলো পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ হিন্দু নিজেদের ধর্মকে কি মনে করে? অবশ্যই সত্য মনে করে। ইহুদি ধর্ম এখন সত্য নয়, কিন্তু প্রশ্ন হলো ইহুদিদের মেজরিটি ইহুদিয়তকে কি মনে করে? তারা অবশ্যই সেটিকে সত্য ধর্ম মনে করে। অতএব এই কারণে কাউকে যদি হত্যা করা বৈধ হয় যে আমি মনে করি আমার ধর্ম সত্য অন্যের ধর্ম সত্য নয়, কথা যদি এটাই হয়ে থাকে তাহলে এক খ্রিস্টানের কেন যে কোনো মুসলমানকে হত্যা করার অধিকার থাকবে না, এক হিন্দুর কেন বাহুবলে অন্যদের হিন্দু বানানোর অধিকার থাকবে না বা হত্যা করার অধিকার থাকবে না, চীনে কনফিউশিয়াস ধর্মের অনুসারীদেরই কেন এই অধিকার থাকবে না যে তারা বাহুবলে অন্যদেরকে স্বধর্মের অনুসারী বানাবে, ফিলিপাইনে 20,000 মুসলমান আছে সেই যে যুগে তিনি বর্ণনা করেছেন সে যুগে 20,000 ছিল, এখন আরও বেশি হবে, খ্রিস্টান খ্রিস্টানদের কেন মুসলমানদের বাহুবলে খ্রিস্টান বানানোর অধিকার থাকবে না, আমেরিকার কেন বাহুবলে সেসব মুসলমানকে যারা সেখানে বসবাস করে তাদের মুসলমান বানানোর অধিকার থাকবে না, রাশিয়া কেন বাহুবলে সবাইকে খ্রিস্টান বানানোর অধিকার রাখবে না, বাহুবলে সবাইকে কমিউনিস্ট বানাতে পারবে না? যদি মুসলমান বাহুবলে অস্ত্রবলে অন্যদেরকে নিজ ধর্মের অনুসারী বানানোর অধিকার রাখে, যৌক্তিকভাবে অন্যদেরও সে অধিকার থাকবে। প্রশ্ন হলো এই অধিকার জারি করে পৃথিবীতে কি কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? এই অধিকার জারি করে পুত্রকে কি বলতে পারো যে এটি কাছে সঠিক, বা স্ত্রীকে কি বলতে পারো যে এটি সঠিক যে খ্রিস্টানরা বাহুবলে মুসলমানদেরকে খ্রিস্টান মানার অধিকার রাখে বা মুসলমানদের খ্রিস্টানদেরকে অস্ত্র বলে মুসলমান অধিকার অধিকার থাকবে, ইরানিদের সব হানফিকে বাহু বলে শিয়া বানানোর অধিকার থাকবে আর হানাফিদের সব শিয়াকে বাহু বলে সুন্নি বানানোর অধিকার থাকবে? বস্তুত এটি এমন অযৌক্তিক একটি কথা যে কোনো মানুষ এক মুহূর্তের জন্য এটি মানতে পারে না। অতীতের নবীদের জাতিরা যখনই ঐশী শিক্ষা মানতে অস্বীকার করেছে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন আর নুজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন,
অর্থাৎ
তোমরা নিজেরা যদি হেদায়েত গ্রহণ করা পছন্দ না করো, আমরা তোমাদেরকে হেদায়ত গ্রহণে বাধ্য করতে পারি না। কিন্তু পরিতাপের বিষয় হলো বর্তমান যুগের মুসলমানদের মাঝে এই মূলনীতি অস্বীকারকারীও দেখা যায়। আজকে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ এটাই বলে, পৃথিবী যদি এই বিষয়টি বোঝে এবং অনুধাবন করে, তাহলে যে জুলুম এবং অন্যায় ধর্মীয় এবং রাজনৈতিক বিষয় রয়েছে তা বন্ধ হয়ে যাবে। মানুষ নিজেদের বিশ্বাস অন্যের উপর চাপাবেও না, আর নিজেদের রাজনৈতিক সিস্টেম অন্য অন্য দেশে বাহুবলে অস্ত্র বলে জারি করার বলবৎ করার অপচেষ্টাও করবে না। হযরত মসীহ আলাইহিস্সালাম বলছেন, আমি জানি না আমাদের বিরোধীরা কোত্থেকে বা কার কাছে শুনেছে যে ইসলাম তরবারির মাধ্যমে বিস্তার লাভ করেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মীয় বিষয়ে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, তাই জোর করার বল প্রয়োগের শিক্ষাকে দিয়েছে। আর শিক্ষার উপকরণ কে ছিল? প্রশ্ন হলো, যাদেরকে বাহুবলে মুসলমান বানানো হয় তাদের বিশ্বাস কি এটি হতে পারে যে কোনো বেতন না পেয়েও মাত্র 200-300 ব্যক্তি সহস্র সহস্র ব্যক্তির মোকাবেলা করবে, আর সংখ্যা যখন হাজারে পৌঁছে যায় তারা কয়েক লক্ষ শত্রুকে পরাজিত করবে এবং ধর্মকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য গবাদি পশুর নিয়ে জীবন উৎসর্গ করবে, আর ইসলামের সত্যতায় নিজের রক্ত দিয়ে মোহর খচিত করবে, আর আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য এমন অনুরাগ রাখবে যে দরবেশদের ন্যায় কঠোর জীবনকে শিরোধার্য করে আফ্রিকার মরুভূমি পৌঁছবে, আর সে দেশে ইসলাম প্রচার করবে, আর সকল প্রকার কষ্ট সহ্য করে চীন পর্যন্ত পৌঁছবে, যোদ্ধাই অস্ত্রধারী যোদ্ধা হিসাবে নয় বরং এক দরবেশ হিসাবে পৌঁছে, আর সে দেশে পৌঁছে ইসলামের ইসলাম প্রচার করবে। এর ফলাফল যা দাঁড়ায় তাহলে তাদের পবিত্র ওয়াজ নসিহতের মাধ্যমে সেখানে কয়েক কোটি মুসলমান সৃষ্টি হবে। এরপর মোটা পোশাকধারী দরবেশ হিসাবে ভারতে আসবে, আর আর্যবর্তের এক বিশাল অঞ্চলকে ইসলাম ধর্মে দীক্ষিত করবে, আর ইউরোপের সীমানা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি পৌঁছাবে। তোমরা ইমানের সাথে বলো, এটি কি তাদের কাজ হতে পারে যাদেরকে বাহু বলে মুসলমান বানানো হয়, অথচ তাদের হৃদয় কাফের থাকবে, মুক্ত হবে মুসলমান? না, এটি তাদের কাজ যাদের হৃদয় ইমানের জ্যোতিতে ভরে যায়, আর যাদের হৃদয়ে কেবল খোদা থাকে। কোরআনের এই আয়াত এবং উক্তির আলোকে এটি প্রমাণিত হয়ে গেল যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড নয়। তাই প্রশ্ন ওঠে যে মুরতাদের শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয়ে থাকে, তাহলে হযরত আবু বকর কেন মুরতাদের হত্যা করলেন এবং কেন হত্যার নির্দেশ দিলেন? সত্য কথা হলো, ইতিহাস পাঠে পরিষ্কারভাবে জানা যায় যে হযরত আবু বকরের যুগে যারা মুরতাদ হয়েছে তারা কেবল মুরতাদই ছিল না, বরং মুরতাদ তারা বিদ্রোহী ছিল, আর এমন বিদ্রোহী ছিল যারা রক্তপাতমূলক অভিপ্রায় রাখত। তারা শুধু মদিনার উপর হামলা করে মুসলমানদেরকে হত্যা করার ভয়াবহ ষড়যন্ত্রই করেনি, বরং বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে ধরে নির্দয়ভাবে হত্যাও করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের হত্যা করা হয়েছে, তাদেরকে ও আগুনে জীবন্ত জ্বালিয়ে ফেলা হয়েছে। এসব ধর্মত্যাগী, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি, বিদ্রোহ এবং লুটপাটের ন্যায় অপরাধকারী ছিল। এ কারণে প্রতিরক্ষামূলক এবং প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে সেসব যুদ্ধবাজদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, আর জাজাও সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা, এর অধীনে তাদেরকেও তেমনই শাস্তি দেওয়া হয়েছে এবং হত্যার নির্দেশ জারি করা হয়েছে যেমন অপরাধ তারা করেছিল। ইতিহাস এবং জীবনী গ্রন্থ থেকে কিছু বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। তারিখে খামিজা লেখা আছে যে রেজামিন হিসাম একজন মুরতাদ ছিল, তার জাতির কিছু অশ্বারোহীকে নিয়ে মদিনার দিকে আসে, সে মদিনাবাসীদের জন্য বের হওয়ার পূর্বেই বাধা দেবে বা তাদের উদাসীনের অবস্থায় হামলা করে হত্যা করবে, সে আবু বকর এবং তার সাথে মুসলমানদের উপর। তখন সে ছাপা মারে যখন তারা জানতে নেই না, মুরতাদেরা শুধু মদিনায় হামলাই করেনি, বরং আবু বকর যখন তাদের পরাজিত করেন তারা সত্য বিশ্বাসে মুসলমানদেরকেও টুকরো টুকরো করে যারা তাদের এলাকায় বসবাস করত, যেভাবে পূর্বের খুতবায় আমি উল্লেখ করেছি। যারা নিজেদের স্বজাতির মুরতাদ হওয়া সত্ত্বেও ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আল্লামা তাবরি লেখেন, হযরত আবু বকর যখন বিভিন্ন আক্রমণকারী গোত্রকে পরাজিত করেন তখন বনু জুবিয়ান এবং আবাস সেসব মুসলমানদের উপর আক্রমণ করে যারা তাদের গোত্রে বসবাস করতে না তাদেরকে হত্যা করার সকল ঘৃণ্য এবং নির্দয় পন্থা অবলম্বন করে। এরপর অন্যান্য জাতি এমনই করেছে, অর্থাৎ তারাও এমন লোকদের হত্যা করেছে যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। তাদের সংগঠনের আল্লামা ইবনে আসির লেখেন, আবস এবং জুবিয়ান গোত্র তাদের এলাকায় বসবাসকারী নিরীহ মুসলমানদের নির্দয়ভাবে হত্যা করা আরম্ভ করে এবং তাদের অনুকরণে অন্যান্য গোত্র মুসলমানদের হত্যা করেছে। তখন আবু বকর সকল গোত্রের সেসব লোকে হত্যা করার কাসম খান যারা মুসলমানদের হত্যা করেছে, যেভাবে বলা হয়েছিল যে মহানবী ইসলামের তিরোধানের পর যেসব গোত্র মুরতাদ হয়ে যায় তাদের ধর্ম ত্যাগ ধর্মীয় বিরোধ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তরবারি হাতে নিয়েছে, মদিনা মুনাওয়ারায় হামলা করেছে, শশ জাতির লোকদের মুসলমানদেরকে হত্যা করেছে, আগুনে জ্বালিয়েছে, তাদের অঙ্গচ্ছেদ করেছে। খালিদ বিন ওয়ালিদের কথা লেখা হয়েছে তারপর ইতিহাসে যে আসাদ গতফান, হাওয়াজান সোলাইম এবং তাই যখন পরাজিত হয় তখন খালিদ বিন ওয়ালিদ তাদের ক্ষমার আবেদন গ্রহণ করেননি। তিনি শর্ত রাখেন যে তারা যদি সেসব লোকদের নিয়ে আসে যারা মুরতাদ হিসেবে মুসলমানদেরকে আগুনে জ্বালিয়েছিল এবং তাদের অঙ্গচ্ছেদ করেছে এবং তাদের উপর বিভিন্ন অন্যায় অবিচার করেছে। আল্লামা ইবনে খালদুন লেখেন যে আরব দ্বীপের মুরতাদ গোত্রগুলো মদিনাকে ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় যেন আবু বকর ও মুসলমান তার সাথীদেরকে হত্যা করতে পারে। তারপর ইতিহাসে লেখা আছে সর্বপ্রথম আবস এবং জুবিয়ান মদিনায় হামলা করে হযরত আবু বকর কে হযরত উসামার প্রত্যাবর্তনের পূর্বে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। আল্লামা ইবনে খালদুন লেখেন যে রবিয়া গোত্র মুরতাদ হয়ে যায় আর তারা মনজার বিন নোমানকে দাঁড় করায় যার নাম ছিল মগরুর, তারা তাকে বাদশাহ বানিয়ে দিয়েছে। আল্লামা হাইনি যিনি বুখারী শরীফের একজন ব্যাখ্যাকারী মুফাসসির তিনি লেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত দিতে অস্বীকারকারীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন এই জন্য যে তারা যাকাত দেবে না বলে তার তরবারি হাতে নিয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছে। আল্লামা শুকানি বলেন, ইমাম খাতাবি মহানবীর তিরোধানের পর যারা ধর্ম ছেড়ে দিয়েছে আর যারা যাকাত ইত্যাদি দিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন বিষয়ে উল্লেখ করে বলেন যে এরা সত্যিকার অর্থে বিদ্রোহী ছিল। তাদেরকে মুরতাদ বলা হয় এই জন্য যে তারা মুরতাদদের জামাতভুক্ত হয়েছিল। একজন লেখক বারবার তার বইতে যারা ধর্ম ত্যাগ করেছে তাদের জন্য বিদ্রোহী এবং বিদ্রোহ শব্দ ব্যবহার করেছে। তিনি লেখেন, মহানবীর ইন্তেকালের সংবাদ যখন পুরো আরবে ছড়িয়ে পড়ে সর্বত্র বিদ্রোহের লিহান লেখা দাও দাও করে জ্বলতে থাকে আর সবচেয়ে বেশি প্রভাবিত ছিল ইয়েমেন, যদিও যে ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করেছে সে ছিল আসাদ আনসি যে নিহত হয়েছিল, কিন্তু বনে হানিফায় মুসাইলামা কাযাব আর বনু আসাদ তুলাইহা নবুয়তের দাবি করে সহস্র সহস্র লোককে নিজের দলভুক্ত করে এমন বলা আরম্ভ করে যে আসাদ এবং গতফান মিত্র গোত্রের নবী সবসময় কুরাইশের নবীর চেয়ে বেশি প্রিয়, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তুলাইহা জীবিত। এসব বিদ্রোহের সংবাদ যখন হযরত আবু বকরের কাছে পৌঁছে তিনি বলেন যে আমাদের ততক্ষণ অপেক্ষা করা উচিত যতক্ষণ এসব অঞ্চলের যাকাত সংগ্রহকারী এবং আমাদের পক্ষ থেকে পুরো ঘটনার রিপোর্ট না আসা যায়। বেশি দিন অতিবাহিত হওয়ার পরে আমাদের পক্ষ থেকে রিপোর্ট আসা আরম্ভ হয়। সেসব রিপোর্ট থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বিদ্রোহীদের হাতে কেবল রাষ্ট্রের নিরাপত্তাই হুমকিগ্রস্ত ছিল না, বরং তাদের প্রাণও ঝুঁকির মাঝে ছিল যারা ধর্মত্যাগের সময় বিদ্রোহীদের সমর্থন করেনি বা তাদের সাথ সঙ্গ দেয়নি এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। এমন পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য সর্বশক্তি খরচ করে বিদ্রোহের মোকাবেলা করা এবং বিদ্রোহীদের সকল মূল্যে পরাজিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। একজন লেখক লিখছেন, হযরত আবু বকরের উদ্দেশ্য ছিল সেসব মুরতাদদের দমন করা যারা আরবের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহে মানুষকে প্ররোচিত করছিল, তাদের হাতে ইসলামের প্রদীপ এবং মুসলমানদের জীবন ছিল হুমকির সম্মুখীন। আরেকজন লেখক লিখছেন যে মহানবী ইসলামের ইন্তেকালের পর বহু আরব সর্দার মুরতাদ হয়ে যায়, সবাই নিজ 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 অঞ্চলের স্বাধীন শাসক বনে বসে। গবেষকদের মতে ধর্মত্যাগের বেশিরভাগ ক্ষেত্রে কারণ ছিল রাজনৈতিক, ধর্মীয় কারণ অনেক কম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহির জীবনের শেষ দিনগুলোতে আরবের কিছু গোত্রের নেতারা নিজেদের বিদ্রোহের রাজনৈতিক কারণগুলোকে ধর্মীয় রূপ দেওয়ার জন্য নবুয়তের দাবি করে বসে। এই ধারা অব্যাহত থাকবে, এর বাকি অংশ ভবিষ্যতে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। এসব ঐতিহাসিক রেফারেন্সগুলোর সার কথা হলো, যারা মুরতাদ হয়েছিল বা যেসব গোত্র মুরতাদ হয়েছে তারা যাকাতের সম্পদ দিতে অস্বীকার করে, অর্থাৎ যাকাত দিতে অস্বীকার করে। কোনো কোনো স্থানে যাকাতের সম্পদ তারা লুটপাট করে, সেনাবাহিনী প্রস্তুত করে মুসলমানদের বিরুদ্ধে, রাজধানী মদিনায় হামলা করে। যেসব মুসলমান ধর্মত্যাগ অস্বীকার করে তাদেরকে হামলা করে, হত্যা করে, কতককে জীবন্ত জ্বালিয়ে ফেলে। তাই সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, ধন সম্পদ লুট করা, মুসলমানদের হত্যা করা, তাদেরকে জীবন্ত যা আগুনে জ্বালিয়ে ফেলার কারণে তারা হত্যার শাস্তিযোগ্য ছিল। যেভাবে কোরআন শরীফ বলে যে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, অপরাধী যেমন অপরাধ করবে তাকে তেমনই শাস্তি দাও। অন্যত্র কোরআন বলে যে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। অর্থাৎ যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, এর অর্থ হল রসুল, খলিফাতুর রসুল বা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর সাথে তো যুদ্ধ হতে পারে না। আল্লাহকে থাপ্পড়ও মারা যায় না, আর পাথর বা তীর আর তরবারি দ্বারাও আঘাত করা যায় না। তাই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অর্থ হলো রসুল এবং খলিফার এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা। আর ইয়াসাউনা ফিলার্দে ফাসাদাতে এইদিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ এর অর্থ এটি। তাদের বিবরণ হলো যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ দেশে নৈরাজ্য সৃষ্টি করে, হত্যা, রাহাজানি, ডাকাতি, সম্পদ হরণ, তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু, অর্থাৎ নির্দয়ভাবে হত্যা করা বা ক্রুশে লটকিয়ে তাদেরকে হত্যা করা। যা হোক, এ বিষয়ের কিছুটা আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, বাকি ভবিষ্যতে তুলে ধরা হবে। এখন কতক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, তাদের গায়েবানা জানাজা পড়াবো নামাজের পর। প্রথম স্মৃতিচারণ হলো জনাব বশির সাদ সাহেবের, যিনি একজন অবসরপ্রাপ্ত মুরব্বী, আমেরিকাতে বসবাস করছিলেন, 91 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা 1926 সনে বয়াত করার সৌভাগ্য লাভ করেছেন। 1945 সনে মাধ্যমিক পাশ করার পর মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হন। 1952 সনে ফাজল আরবির পরীক্ষায় তিনি ডিস্টিংশন পান। 1954 সনে জামিয়াতুল মুবাশশিরিন রাবুয়া থেকে শাহেদ পাশ করেন। এরপর 1 বছর তিনি চিকিৎসা শাস্ত্র পড়েন। 1956 থেকে 1957 পর্যন্ত রাবুয়ার ওকালত তাফসিরে কাজ করার সৌভাগ্য হয়েছে। 1958 সনে তিনি সেরা লিওন চলে যান, মুবাল্লিগ হিসাবে প্রেরিত হন। সেখানে বিভিন্ন জায়গায় কাজ করার সৌভাগ্য হয়েছে তার। সেখানে অর্থাৎ সেরা লিওনে প্রেসও তিনি আরম্ভ করেন। সেখান থেকে এরপর নাইজেরিয়ায় তার বদলি হয়, সেখানেও তিনি ভালো কাজ করেছেন। 1964 সনে তাকে রাবোয়ায় ফেরত ডাকা হয়। 3 বছর পর নাইজেরিয়া থেকে ফেরত ডাকা হয়। 1964 সনে পুনরায় নাইজেরিয়া পাঠানো হয় তাকে। 1967 সনে মরহুম বেনিনের তাবলিগি সফরে যান, সেখানে স্থানীয় লোকদের তাবলিগ করে বায়াত করার সৌভাগ্য পেয়েছেন। 1970 সনে খলিফাদের মাসি সালেস রাহমাউল্লাহ আফ্রিকা সফরকালে তিনি হুজুর যখন কানো আসেন, তিনি 100 নবাগত আহমদের তোফা হুজুরের চরণে উপস্থাপন করলেন। হুজুর এতে সন্তোষ প্রকাশ করেন, দোয়া করেন। এরপর হুজুর তার পাগড়ি বশির সাদ সাহেবকে দান করেন। 1970 সনে ফিরে আসার সময় উমরা করার সৌভাগ্য তার হয়েছে। 1983 সনে তিনি রাবোয়া কার্পোরদাজের সেক্রেটারি নিযুক্ত হন। 1984 সনে জামাতের বিরুদ্ধে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, এরপর খলিফাতুল মসিহ রাবেকে হিজরত করতে হয়েছে। হিজরতের পূর্বে জুমার দিন খুতবা খলিফাতুল মসিহ রাবের উপস্থিতিতে খুতবা দেওয়ার সুযোগ বা সৌভাগ্য তার হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসে তার নাম উল্লেখিত আছে। 1988 সনে মরহুম ব্যক্তিগত অবস্থার কারণে খলিফাতুল মসিহ রাবের কাছে অবসরের আবেদন করেন। হুজুর তা গ্রহণ করেন। এরপর তিনি আমেরিকা চলে যান। তার শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী নাসরিন আখতার সাদ সাহেবা, এক পুত্র এবং 4 কন্যা রয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং তার সন্তান সন্ততিকে পূর্ণ বিশ্বস্ততার সাথে জামাত এবং খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। পরবর্তী স্মৃতিচারণ হবে রানা মোহাম্মদ সিদ্দিক সাহেবের, যিনি সিয়ালকোটের মালিয়াওয়ালার রানা ইলমদিন সাহেবের পুত্র ছিলেন। তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের পিতা 1938 সনে কাদিয়ান গিয়ে বয়াত করেছিলেন। মরহুম নামাজ রোজা এবং তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, দোয়াগো মানুষ ছিলেন, খুবই সাহসী ব্যক্তিত্ব ছিলেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। খলিফা আখতার প্রতি নির্দেশ মান্যকারী, নিজের সব সন্তানকে জামাতের সাথে সম্পৃক্ত থাকা, খেলাফতের ভালোবাসা এবং আনুগত্যের নসিহত করেছেন। 1974 এবং 1984 সনে জামাতি বিরোধিতার কারণে কিছু কঠিন পরিস্থিতি তিনি সম্মুখীন হন, কিন্তু তিনি অবিচল ছিলেন। তিনি 6 কন্যা এবং পুত্র রেখে গেছেন। তার এক পুত্র রানা মোহাম্মদ আকরম মোহাম্মদ সাহেব নাইজেরিয়ায় জামাতের মোবাইল হিসাবে কাজ করছেন, যিনি কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজা এবং দাফন কাফনে অংশ নিতে পারেননি। এর পূর্বে তার মাও 2018 সনে ইন্তেকাল করেছেন, তাতেও তিনি যোগদান করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিন, মনোবল দিন। মরহুমের প্রতি আল্লাহ তাআলা মাগফিরাত করুন। পরবর্তী স্মৃতিচারণ হলো ডক্টর মাহমুদ আহমদ খাজা সাহেবের, যিনি ইসলামাবাদের অধিবাসী ছিলেন। সম্প্রতি তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 78 বছর। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছিলেন। তার বংশে আহমদিয়ত তার পিতা খাজা মোহাম্মদ শরীফ সাহেবের মাধ্যমে আসে। এক স্বপ্নের ভিত্তিতে হাজার খলিফাতুল মসজিদ সানির যুগে তিনি বয়াত করেছিলেন। খুবই পুণ্যবান প্রকৃতির এক মানুষ ছিলেন। এই কারণে বংশের অন্যরা বিরোধী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে 3 স্বপ্নে মসিহ মওউদের হাতে বয়াতের নির্দেশ দিয়েছেন। অবশেষে তিনি বয়াত করেন। ডক্টর মাহমুদ খাজা সাহেব প্রাথমিক শিক্ষা পেশাওয়ারে অর্জন করেন। এরপর 1986 সনে পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে MSc করেন। এরপর 1973 সনে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ল্যাট্রোবে বিশ্ববিদ্যালয় থেকে, হুজুর বলছেন যে ল্যাট্রোব বা ল্যাট্রোবে উচ্চারণ হবে, সেখান থেকে তিনি PhD করেন। পাকিস্তানে এবং বহির্বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন। গানায় কেক কোর্স বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন। সেখানে অবস্থানকালে তার সাথে আমার পরিচয় হয়। খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন, বিনয়ী এবং নিঃস্বার্থ এক ব্যক্তি ছিলেন। খুবই অনেক বড় এক গবেষক ছিলেন। পাকিস্তান এবং বাইরে তাকে গবেষক হিসাবে গভীরভাবে মূল্যায়ন করা হয়। চৌধুরী একরামুল্লাহ সাহেবের কন্যা আব্দুল কাইয়ুম সাহেবের সাথে তার বিয়ে হয়। তার এক পুত্র এবং এক কন্যা রয়েছে। ডক্টর মাহমুদ খাজা সাহেব নসরজাহান স্কিমের অধীনে 1979 থেকে 84 পর্যন্ত সেরালিওনে সাময়িক ওয়াকফ হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। তার পুত্র ডক্টর তারেক খাজা বলছেন, রমজানে বিশেষ করে গভীর মনোযোগ সহকারে অনুবাদ সহ কোরআন পড়তেন, একথার উপর জোর দিতেন যে খোদা তার রসুল এবং খলিফার নির্দেশাবলী হুবহু উপস্থাপন করা উচিত। শব্দের সামান্য ভ্রান্তির কারণে ভুল অর্থ মানুষ নিতে পারে। ইসলামাবাদের আমির আব্দুল বারী সাহেব লিখছেন, খাজা সাহেব এবং আমার সেরালিওনে আমার এবং খাজা সাহেবের নুসরজাহ স্কিমের অধীনে সেরালিওনে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। পাকিস্তান ফিরে আসার পর তিনি সর্বপ্রথম সরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন, পরবর্তীতে ইসলামাবাদে স্থানান্তরিত হন, এখানে SDPI-তে যোগ দেন। তিনি এখানে খুবই জনপ্রিয় ছিলেন, খ্যাতি সত্ত্বেও পরম নিষ্ঠার সাথে তিনি কাজ করেন। তিনি খাদ্যপণ্য, সেচ ব্যবস্থা, বিউটি প্রোডাক্টস বা প্রসাধনীতে যেসব ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ ব্যবহার করা সেগুলো বন্ধ করার জন্য কাজ করেন। আন্তর্জাতিক পর্যায়ে এক্ষেত্রে তিনি অনেক খ্যাতি লাভ করেন আর এই বিষয়ে অনেক বই লেখেন। যখনই কোনো বই লিখতেন সে বইয়ের একটা কপি তিনি আমাকে পাঠাতেন। আমার কাছে তার অনেক বই আছে। খুবই নিষ্ঠাবান এক আহমদি ছিলেন, খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, সবসময় খোদ্দামদের তরবিয়তের জন্য তাদের দুর্বলতা চিহ্নিত করতেন। খাজা মাহমুদ সাহেব সম্পর্কে পাকিস্তান ছাড়াও জার্মানি, সুইডেন, বুর্কিনা ফাসো, আমেরিকা, আজারবাইজান, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, মিশর, বাহরাইন এবং পৃথিবীর অনেক দেশের বিজ্ঞানী এবং সরকারি মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, প্রফেসররা, সিভিল সোসাইটি আর NGO-র প্রেসিডেন্টেরা সমবেদনামূলক বার্তা পাঠিয়েছেন, তার সন্তান সন্ততিরা আমাকে তা পাঠিয়েছেন। নমুনা স্বরূপ দু একটি বার্তা আমি পড়ে শোনাচ্ছি। মিস্টার চার্লস জি ব্রাউন, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারি ফ্রি ডেন্টিস্ট্রি, ওয়াশিংটন DC, আমেরিকা, লিখেছেন, ডক্টর মাহমুদ খাজা এক অনন্য বিশেষজ্ঞ, বিরল সামাজিক কর্মী ছিলেন, আধুনিক বিজ্ঞান এবং বিষাক্ত পদার্থ সম্পর্কে তার বৈজ্ঞানিক কর্ম স্কলারশিপকে উৎসাহিত করা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে কাজের ভিত্তি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে তার বহু দশকের কাজ কর্ম প্রচেষ্টা, বিভিন্ন জাতির মাঝে চুক্তি বাস্তবায়ন, সিভিল সোসাইটির মাঝে সমঝোতাকে উৎসাহিত করা এবং পাকিস্তানে বিভিন্ন বিষাক্ত পদার্থের ব্যবহার হ্রাস করেছে। 2019 সনে তিনি PBC এর চেয়ারম্যান অ্যাওয়ার্ড লাভ করেছেন। ডক্টর মাহমুদের অবদানগুলোর মাঝে একটি হলো, তিনি একটি আন্তর্জাতিক মেডিকেল প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একমাত্র এমন ডাক্তার যিনি নিজে ডাক্তার ছিলেন না, বরং PhD ছিলেন। আরও অনেক বিজ্ঞানী তার প্রশংসা করেছে, জার্মানির বিভিন্ন ডাক্তারও এর অন্তর্ভুক্ত, সুইজারল্যান্ডেরও। আল্লাহ তালা মরহুমের প্রতি মাগফিরাত করুন, তার আত্মীয় স্বজনকে আল্লাহ তালা ধৈর্য দিন এবং তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر